আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla।
ডক্টর মোবাশ্বের হাসান একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, পাবলিক পলিসি কমিউনিকেশন বিশেষজ্ঞ, যিনি মানবিক বিষয়সমূহ নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন। তিনি অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করেছেন, যেটির ফোকাস ছিল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড গভর্নমেন্ট। তিনি সাংবাদিক হিসেবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। বর্তমানে তিনি ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভের একজন অ্যাডজাঙ্কট ফেলো। ডক্টর হাসান ইসলাম অ্যান্ড পলিটিক্স অব বাংলাদেশ এবং ন্যারেটিভস অব বাংলাদেশ নামে দুটি বইয়ের লেখক এবং যৌথভাবে সম্পাদনা করেছেন রেডিকালাইজেশন ইন সাউথ এশিয়া শীর্ষক একটি গ্রন্থ। তিনি এসবিএস বাংলার সাথে কথা বলেছেন তার লেখা ও গবেষণার বিষয়গুলো নিয়ে। ডক্টর মোবাশ্বের হাসান, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
ধন্যবাদ, আপনাকেও স্বাগতম।
প্রথমেই জানতে চাচ্ছি আপনার লেখা এবং গবেষণার বিষয়বস্তু নিয়ে। আপনি পলিটিক্যাল ইসলাম, গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং একাডেমিক ফ্রিডম নিয়ে লিখে থাকেন, এই বিষয়গুলোর প্রতি আপনার আগ্রহ কিভাবে হলো?
এই বিষয়গুলোর উপর আগ্রহ হয়ে গেছে বিকজ আমি তো বাংলাদেশি এবং বাংলাদেশে এই যতগুলো উপাদান আপনি বললেন, পলিটিক্যাল ইসলাম, বাক স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে স্বাধীনতা এবং গণতন্ত্র, এই এই কয়টা ব্যাপার গত প্রায় 4-5 বছর বা এর থেকেও বেশি সময় ধরে বিভিন্ন বিভিন্ন ফর্মে আমরা দেখছি যে আমাদের জীবনকে, আমাদের জীবিকাকেও অনেক সময় ইনফ্লুয়েন্স করছে। তো ওই জায়গা থেকেই আসলে কাজ করা। পলিটিক্যাল ইসলাম নিয়ে যেটা বলি, যে যে কাজটা শুরু সেটা হয় আপনার 2008 সালে, আমি যখন মাস্টার্স করতে ইউকে যাই তখন থেকেই জিনিসটা শুরু হয়। আর যেহেতু ওই সময়টায় আপনি আপনিও যেহেতু ওয়েস্টে ছিলেন, দেখেছেন যে একটা সময় অনেক বেশি সিকিউরিটাইজড ছিল টুয়ার্ডস মুসলিম। ওই সময়টায় ছাত্র হিসেবে পড়ার সময় বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমি স্কটল্যান্ডে দেখি এবং এর থেকেই আমার ইন্টারেস্ট জেগে উঠে এটা সম্পর্কে আরেকটু ভালো বুঝার, জানার। বাক স্বাধীনতার ক্ষেত্রে বিষয়টা তো হচ্ছে যে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জার্নালিজম, আপনি আর আমি তো একই বিভাগ থেকে পড়ালেখা করছি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং সাংবাদিক হিসাবে কাজ করছি, রিসার্চার হিসাবে ট্রেনিং হয়েছে, সো আমার তো ট্রেনিং হচ্ছে এক্সপ্রেশন। আর বাংলাদেশে এখন তো এক্সপ্রেশন অনেক প্রবলেমেটিক, ডিজিটাল সিকিউরিটি আইন আছে, বিভিন্ন রকম কোর্সিভ টুল আছে স্টেটের, তো ওই জায়গাগুলো থেকে জিনিসটাকে বোঝার চেষ্টা করা। আর একাডেমিক ফ্রিডমের ক্ষেত্রে বর্তমানে সারা বিশ্বেই কম আর বেশি বেশ আপনার আলোচনা হচ্ছে। আপনি জানেন যে অস্ট্রেলিয়াতে হচ্ছে, অস্ট্রেলিয়াতে সংসদে আপনার একটা স্পেশাল কমিটি করা হয়েছে যে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি গুলোতে ফরেন ইনফ্লুয়েন্স আসছে কিনা এটা দেখার জন্য। বাংলাদেশেও তো অনেক কিছু আছে যেটা নিয়ে আসলে রিসার্চ করা যায় না। তো সবকিছু মিলাই আমার এই মানে পারিপার্শ্বিকতা থেকেই এই অভিজ্ঞতাটা এবং আমার কাজ করার আগ্রহ করে ওঠা।
আপনার দুটো বই আছে, যেটা হচ্ছে যে ইসলাম এন্ড পলিটিক্স অব বাংলাদেশ এবং ন্যারেটিভস অব বাংলাদেশ, আর একটা আপনি যৌথভাবে সম্পাদনা করেছেন রেডিকালাইজেশন ইন সাউথ এশিয়া। সেই প্রেক্ষিত থেকে আমি জানতে চাচ্ছি যে পলিটিক্যাল ইসলাম বা বাংলাদেশের ধর্মীয় চরমপন্থা এবং সন্ত্রাসবাদের পেছনে যেসব কারণ রয়েছে সেগুলো সম্পর্কে আপনার মূল্যায়নটা কি?
আসলে আমি ধর্মীয় উগ্রবাদ বা চরমপন্থা নিয়ে গবেষণা করি না, এটা একটু বলে নেওয়া ভালো। আমি ধর্ম এবং রাজনীতি নিয়ে গবেষণা করি এবং ধর্ম এবং রাজনীতির মধ্যে থেকে যদি কেউ চরমপন্থা উগ্রপন্থার দিকে যায় ওইগুলা নিয়ে আমার কিছু আলোচনা এবং কিছু জানাশোনা আছে, যেহেতু আমি বেশ কয়েকটা অর্গানাইজেশনের সাথে জড়িত অ্যাডভাইজারি বোর্ড এবং রিসার্চ মেম্বার হিসেবে, সেই ক্ষেত্রে আমার কাছে বিভিন্ন রকম গবেষণা আমার দেখার সুযোগ আছে। তো পলিটিক্যাল ইসলামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে বাংলাদেশের আপনি জানেন যে বর্তমানে যে অবস্থা, এই ক্ষেত্রে বিভিন্ন কারণ আছে। আপনার আপনাকে আমি স্পেসিফিক উগ্রবাদ নিয়ে যেহেতু প্রশ্নটা করছেন আমি সেটা দিয়ে উত্তরটা দেই। এটার কারণগুলো হচ্ছে 3-4টা, আমি যদি ছোট ভাবে বলি। একটা হচ্ছে যে বাংলাদেশে একটা সোশ্যাল পরিবর্তন হয়েছে যেটার সাথে আপনার কানেকশন আছে ইন্টারনেট এবং আপনার প্রচুর বেশি সময় অনলাইনে কাটানো, যেটা আমাদের সামাজিক ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন এসে হয়েছে। আগে ধরেন আপনার আমরা ঢাকা শহরে মাঠে বা বিভিন্ন জায়গায় খেলাধুলা করতাম, আড্ডা মারতাম, কিন্তু যেহেতু নগরায়ন হয়ে গেছে ক্যাপিটালিজমের বিভিন্ন ফর্মে এবং জায়গার স্পেস কমে গেছে, জায়গাটা আপনার কিছুটা শিফট হয়ে গেছে অনলাইন, এবং ওই অনলাইনের থেকেই আপনার দেখা যায় যে অনেকে আপনার র্যাডিক্যাল হয়। সেকেন্ড হচ্ছে যে অনেককে দেখা গেছে যারা স্টাডি করছে যে পাওয়া গেছে অনেকের জীবনে অনেক সময় বিরহ থেকে হয়, বিয়ে ভেঙে গেছে বা প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সে ধর্মের দিকে ঝুঁকে যায়। ধর্মের দিকে মানুষ ঝুঁকতেই পারে, ধর্ম মানুষকে ভালো দিকেই নেয়। আবার অনেকে উগ্রবাদীটাকে ওই ধর্মের মধ্যে যেহেতু মিশিয়ে দেয় তো ওই সাইডে চলে যায়। আর আছে আপনার এই বৈশ্বিক যে বিষয়গুলো, আপনার ওয়ার অন টেরর, ইরাক যুদ্ধ ইত্যাদি মিলায় আপনার দেখা গেছে। এবং আরেকটা রিসেন্টলি দেখা যাচ্ছে যে যেহেতু বাংলাদেশের রাজনীতি করলে একটা দলই করতে হবে, তাই তো? এবং মানুষ হচ্ছে রাজনৈতিক জীব, সে সবসময় চাবে যে এক্সপ্রেস করার ক্ষেত্রে। তো দেখা গেছে বেশ কিছু গবেষণায়, রিসেন্ট কিছু গবেষণায়, যে কর্তৃত্ববাদের সাথেও কর্তৃত্ববাদের রিয়াকশন হিসেবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানুষ উগ্রবাদের দিকে ঝুঁকে পড়তেছে।
আপনি রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা নিয়ে কাজ করেছেন, তো রোহিঙ্গা সমস্যা এবং শরণার্থীদের ভবিষ্যৎ নিয়ে কি ধরনের রাজনীতি আছে?
তো রোহিঙ্গার বিষয়টার আপনার আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বাংলাদেশের ক্ষেত্রে থেকে এটা দেখতে হইলে জাতীয় প্রেক্ষাপট আছে। জাতীয় প্রেক্ষাপটের দিক থেকে আমার কাছে যেটা মনে হয় যে সহসাই রোহিঙ্গারা আর মায়ানমারে ফেরত যাচ্ছে না, যাওয়াটা বোধ হয় সম্ভব হবে না। কারণ এইটার মূল কারণ হচ্ছে আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি। এইটার আন্তর্জাতিক প্রেক্ষাপট হলো, যেহেতু আপনি জানেন অস্ট্রেলিয়াতেও কথা হচ্ছে ইন্দো প্যাসিফিক এবং চায়না ঠেকাও পলিসির দিকে যাচ্ছে, ওই বেলটাতে মায়ানমারে আপনার জাপান, ভারত এদের একটা ভালো ইন্টারেস্ট আছে এবং অবশ্যই চীনের। তো তারা চায় চীনের প্রভাব কমানোর ক্ষেত্রে, এবং মায়ানমার যারা এবার কুয়ের মাধ্যমে ক্ষমতা নিয়ে নিয়েছেন তারা সবারকেই জায়গা দিচ্ছেন, কারো থেকেই ডিজাইনগেজ হচ্ছেন না। এবং এর ফলে যেটা দেখা যাচ্ছে যে কেউই আপনার একটা ইফেক্টিভ যে আন্তর্জাতিক ক্ষেত্রে ডিসিশন নিতে হয়, আপনার মনে আছে যে জাতিসংঘে বেশ কয়েকবার কিন্তু রোহিঙ্গাদের মানবাধিকারের এই বিষয়টার দিকে ভোটে উঠানো হয়েছিল, কিন্তু আমাদের বন্ধু ভারত এবং চীন এবং জাপান কেউ কিন্তু এর পক্ষে ভোটটা দেয়নি। হ্যাঁ, এবং এটা নিয়ে বিভিন্ন রকম সমালোচনা। এটা না দেওয়ার একটাই কারণ হচ্ছে যে তারা চায় ওই মায়ানমারের ওই জায়গাটার মধ্যে নিজেদের ইনফ্লুয়েন্সটা রাখতে। এক্ষেত্রে বাংলাদেশের যে ব্যাপারটা হয়ে গেছে, তারা হয়ে গেছে যে একটা মানে ইসের মধ্যে পড়ে গেছে, এটাকে কি বলে, এক ধরনের এদের সাথে স্টাক হয়ে গিয়েছে। এবং এইটা বোধহয় বাংলাদেশ সরকারও ভালো বুঝে এবং এই কারণে সে তারা তাদেরকে ভাষান্তরে নিয়ে যাচ্ছে অনেক সমালোচনা সত্ত্বেও।
তো এবার আসছি আমি অস্ট্রেলিয়ার প্রসঙ্গে। আমরা জানি যে সম্প্রতি ফেসবুক অস্ট্রেলিয়ান নিউজ কন্টেন্ট গুলো বন্ধ করে দিয়েছে। সাংবাদিকতার ছাত্র হিসাবে আপনি বিষয়টা কিভাবে দেখছেন?
না, এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা বোধহয় বিশ্বে প্রথম হচ্ছে এইবার। অস্ট্রেলিয়াতে দুই ধরনের রিয়াকশন আমি দেখছি। একটা হচ্ছে যে বড় বড় যারা নিউজ পেপার আছে, যারা গুগলের সাথে অলরেডি আপনার একটা চুক্তি করেছে, কিন্তু যারা আপনার ফেসবুকের সাথে যে এই বিষয়টার ক্ষেত্রে সরকারকে সমর্থন করছে, সরকার বিষয়টাকে পাবলিকলি বলতেছে যে এই বড় কোম্পানি গুলার এই ধরনের কর্তৃত্ববাদকে চ্যালেঞ্জ করার এখনই সময়, তাই তো? কিন্তু আবার দেখা যাচ্ছে যারা ছোট ছোট যেসব মিডিয়া আছে অস্ট্রেলিয়াতে, তারা সরকারকে অনুরোধ করছে যে একটা সমঝোতায় পৌঁছানোর জন্য। আমার মনে হয় যে ফেসবুক যে একটা আসলে সরকারের উপরে বড় সরকার হয়ে গেছে এবং আরো হচ্ছে সামনে, এটার বিষয়টা আমরা প্রথমবার দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে যখন তারা কাট অফ করে দিল, তাই তো? আমরা কিন্তু সবাই সমর্থন করছি বিষয়টা, মানে অ্যাটলিস্ট যারা লিবারেল মাইন্ডেড। কিন্তু জিনিসটা আপনি চিন্তা করেন, আমেরিকার হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল, তার প্রেসিডেন্ট, তার থেকে মানে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট, তাকে মুহূর্তের মধ্যে ফেসবুক কাট অফ করে দিল, তাই না? মানে এইটা, এই যে পাওয়ারের যে আপনার একটা নিদর্শন, এটা ভবিষ্যতের জন্য আমি মনে করি যে খুবই ভয়ের। দুইটা ব্যাপার আছে আরেকটু মিডিয়ার ক্ষেত্রে, যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করছেন। একটা হচ্ছে যে এটা খুব এনকারেজিং যে একটা দেশের সরকার, বিশেষ করে আমাদের অস্ট্রেলিয়ান সরকার, মিডিয়াকে আপহোল্ড করার চেষ্টা করতেছে মিডিয়াকে বাঁচানোর ক্ষেত্রে, এবং এটা খুব ভালো একটা কাজ। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই ফেসবুক যেহেতু এই জিনিসটাকে নিচ্ছে না, তারা খুবই ভয়ে আছে যে যদি অস্ট্রেলিয়া এটা করে ফেলে অন্য সরকাররাও করবে, এবং আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, আমি যেহেতু এই সুযোগটা পাইছি বলে ফেললাম, একটা লেখায় লিখছি যে ফেসবুক কিন্তু চাইলে আপনার যে আমাদের মতো যে দেশগুলোতে ভয়াবহ রকমের মানবাধিকার হরণের যে বিষয়টা আছে, এই বিশেষ করে আমাদের জন্মস্থান বলছি, তো ওই জায়গায় কিন্তু তারা চেষ্টা করলে তাদেরকে প্রোটেক্ট করতে পারে। কিন্তু আপনি দেখেন যে ফেসবুকে লেখার কারণে বাংলাদেশে কতজন মানুষ জেলে গেছে, ওই বিষয়গুলো একটা সময় আসলে আমার মনে হয় সবার আলোচনায় আনা উচিত যে ফেসবুক মানুষের জীবনকে পৃথিবীর যে দেশগুলোতে মানবাধিকারের অবস্থা খারাপ ওইখানে কিভাবে বিপন্ন করে তোলে।
এবার আমি জানতে চাচ্ছি আপনার কি এমন কোন প্রকল্প আছে যা আমাদের শ্রোতাদের জানাতে পারেন?
একটা আমরা বইয়ের কাজ করতেছি যেটা হোপফুলি এই বছর আসবে, আমি এবং নরওয়ের অসলো ইউনিভার্সিটির এক প্রফেসর। আমরা বইটার হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন পেশার লোকজন, সাংবাদিক, ফিল্ম মেকার, তারপরে আপনার সরকারি চাকরি করেন যারা, তারা এই সহ নানা পেশার লোকজন কিভাবে বর্তমানে যে সরকারটা আছে তার এভার এক্সপেন্ডিং যে পাওয়ার, এটাকে তার প্রাত্যহিক জীবনে কিভাবে তারা নেগোসিয়েট করে নিজেদেরকে সেফ রাখতে পারে, বিষয়টা বোঝার জন্য আমরা একটা প্রজেক্ট হাতে নেই গত বছর, এবং প্রায় 13-14 জনের মতো গবেষক এটাতে কন্ট্রিবিউট করেন। হোপফুলি এটা আপনার প্যারাগ্রাফ থেকে বের হবে এবছরের শেষের দিকে।
ধন্যবাদ ডক্টর মোবাশ্বের হাসান, এসবিএস বাংলাকে সময় দেওয়ার জন্য
ধন্যবাদ।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।